আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। সে চিন্তা, সে ফিকির আল্লাহ দরবারে চাই যাতে আল্লাহ তাআলার প্রত্যেক নেক বান্দাগণ ভালো থাকুক, এবং ভালো থাকার জন্য যা যা দরকার আল্লাহ তাআলাকে আমাদেরকে সবাইকে তা নসিব করুক। অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদেরকে একবার মোবারকবাদ পেশ করছি। শুরুতে আমরা দরুদ শরীফের ফজিলত শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা এমন এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন আল্লাহওয়ালার ঘটনা শুনব যার কি কাজের কারণে তিনি অনন্য হয়েছেন, সুবহানাল্লাহ। তো ইনার গুণ কীর্তনগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। দরুদ শরীফের ফজিলতের মধ্যে আসছে আল্লাহ পাকের শেষ নবী পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, আমি কাল কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুনবো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আমরা অনেকে নাম শুনেছি হাসান বসরি, ইনি অনেক বড় ইমাম। তো ইনার সম্পর্কে জানতে পারাটা অনেক বড় বিষয়, এবং তিনি অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এমন কি গুণ ছিল, এমন কিনি এমন কোনো কাজ তার মধ্যে ছিল যে কাজের কারণে, যে গুণের কারণে তিনি অনন্য হয়েছেন? তো তৎকালীন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তি ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সে তখনকার শাসক ছিল আর অনেক বড় অত্যাচারীও ছিল বটে। একদিন হাজ্জাজ বিন ইউসুফ হযরতে খালিদ বিন সাফওয়ান রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করল বসরার সর্দারকে, বললেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ। তো বসরার সর্দার হচ্ছে হাসান বসরি। হাজ্জাজ অবাক হয়ে বলল, এটা কিভাবে হতে পারে, হাসান বসরি তো একজন ক্রীতদাস। হযরত সাফওয়ান রহমতুল্লাহ আলাই বললেন, হাকিকি সর্দার হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, কেননা লোক এলমেদিন শিকার ক্ষেত্রে তার মোকাপেক্ষী, কিন্তু ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই কোনো বান্দার প্রতি মোকাপেক্ষী নন। আল্লাহ পাকের শপথ, আমি বসরার কোনো সম্মানিত ব্যক্তিকে এমন দেখিনি যে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই খেদমতে উপস্থিত হওয়ার আকাঙ্ক্ষা করেনি। অর্থাৎ সবাই তার সাথে যাওয়ার জন্য, তার সঙ্গ অবলম্বন করার জন্য আকাঙ্ক্ষা পেশ করত। সকলে তার ওয়াজ শোনার জন্য আগ্রহ রাখে এবং তার খেদমতে হাজিরে দেওয়াটা খুবই আগ্রহ মনে করতেন। এটা শুনে হাজ্জাজ বিন ইউসুফ সে বলল, আল্লাহ আকবর, আল্লাহ পাকের শপথ, তিনি হলেন আসল সর্দার। তাহলে জ্ঞানের ভাণ্ডার যদি অর্জন করে যেমনটা দরকার, তো তিনি ওই জ্ঞানের ভাণ্ডার এমন বেশি উচ্চ প্রভাব রাখে যদি বা দুনিয়াদারের ক্ষেত্রে তার আর্থিকভাবে সে দুর্বল হতে পারে, অর্থকড়ি কম থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের মেহরবানি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া মেহরবানিতে সবাই খুব আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে যখন ইবাদত এলম কালাম অর্জন করে, তখন সবাই তার দিকে দাবিত হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ কারোর দিকে দাবিত হচ্ছেন না, সবাই ওনার দিকে দাবিত হচ্ছে। তার গুণ ছিল তিনি এলমদার ছিলেন এবং এলমে দিনের এলমের জ্ঞান অর্জন করার জন্য তার কাছে মানুষ আসত। আর সবচেয়ে বড় ব্যক্তিত্বের অধিকারী হচ্ছে সেটা তার এলমের প্রভাব এবং ইবাদতের নূর। একজন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তার চেহারার মধ্যে একটা ইবাদতের নূর প্রকাশ পায়। হাসান বসরি রহমতুল্লাহ অনেক বড় আলিম, জাহিদ অর্থাৎ দুনিয়া বিমুখ, অনেক বড় নেককার, ধর্মপরায়ণ, ইবাদতকারী ছিলেন। এলমে দিনের প্রভাব ও ইবাদতের নূর তার চেহারার মধ্যে চমকাত। সুবহানাল্লাহ, এলমেদিনের প্রভাব ও ইবাদতের নূর তার চেহারার মধ্যে প্রকাশ পেত, এমনকি কেউ তাকে কোনোদিন না দেখলেও, তো কোনোদিন দেখে নাই, তারপরে তাকে চিনে ফেলত। তাহলে চেহারার মধ্যে এমন কি গুণ আল্লাহ তাআলা এনার মধ্যে দিয়েছে যে অচেনা ব্যক্তি তাকে চিনে ফেলতেছে। একবার এক অপরিচিত লোক বাসরায় আসলো, হয়তো সে হাসান বসরি রহমতুল্লাহর কথা শুনছিল, সুতরাং সে কারো নিকট ইমাম হাসান বসরি রহমতুল্লাহর সম্পর্কে জিজ্ঞাসা করলো। তখন বলা হলো মসজিদে যাও, সেখানে এমন এক ব্যক্তিকে দেখবে যে যার মতো তুমি কখনোই আর কাউকে দেখোনি। ব্যাস ধরে নেবে তিনি ইমাম হাসান বসরি, অপরিচিত লোক হাসান বসরি রহমতুল্লাহকে তালাশ করতেছে, সুবহানাল্লাহ, এমনিতে তাকে পেয়ে যাবে। এগুলো হচ্ছে আল্লাহওয়ালাদের। আল্লাহওয়ালারা যখন ইবাদত করে যেমনটা করা দরকার, ইবাদতের এলমেদিন সাগরের মধ্যে যখন ডুব দেয় তখন আল্লাহ পাকের তরফ থেকে তাদের জন্য মদত শুরু হয়ে যায়। আসুন আমরা নিয়ত করি আমরাও আল্লাহওয়ালাদেরকে ভালোবাসব, আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করব, আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করব। ইনশাআল্লাহ দেখবেন ওই ইবাদতের নূরের প্রভাবটা আপনার মাঝে। আসলে সত্যি কথা হচ্ছে এলমে দিন ও এর আমল দুইটা জিনিস মানুষের মধ্যে একত্রিত হয়ে যায়, যখন তখন সে নেতা বনে যায়। সাহাবী রসুল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় এলমে দিন সম্মানিত লোকের সম্মান বৃদ্ধি করে আর গোলামকে বাদশার মজলিসে বসিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এলমে দিন অর্জন করার এবং একনিষ্ঠতার সাথে এর উপর আমল করার তৌফিক দান করুন। দেখবেন যে জ্ঞানী গুণী, যদি বা সে অনেক দূরে আছে, যদি বা সে দেখা যাচ্ছে একটা কুলির কাতারের মধ্যে আছে, কিন্তু জ্ঞানের অধিকারী। দেখবেন প্রয়োজন যখন হয় তাকেও মানুষ তালাশ করে নেয়, বাদশার দরবার পর্যন্ত তার হাজিরি হয়ে যায়। এলমের প্রভাবটা এত বেশি মজবুত। একবার একবার ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই হজের জন্য রওনা হলেন, তো কিছু লোকও তার সাথে ছিল। রাস্তায় কিছু লোকের পিপাসা লাগলো, পানি পান করার জন্য কূপের সন্ধান করা হলো, কূপ তো পেয়ে গেল কিন্তু তাতে রশি আর বালতি ছিল না। এখন চিন্তা হলো যে কূপ থেকে পানি কীভাবে নিব, সুতরাং তারা কী করলো, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ খেদমত উপস্থিত হলো এবং কতগুলো বললো যে আমরা পান নিতে পারছি না। তিনি বললেন যখন আমি নামাজে লিপ্ত হব, অর্থাৎ নামাজে দাঁড়াবো, তখন তোমরা পানি পান করে নিও। সুতরাং তিনি যখন নামাজের জন্য দাঁড়ালেন তখন হঠাৎ কূপ থেকে পানি সক্রিয়ভাবে সুবহানাল্লাহ উপরে পড়ল এবং সকলে নিজেদের পিপাসাকে নিবারণ করে নিল। কূপের থেকে পানি উপরে চলে আসা, সুবহানাল্লাহ। এর মধ্যে এক ব্যক্তি সাবধানতা বশত কিছু পানি কলসিতে রেখে নিল, সে কারণে ওই কূপের জোশ একবারে শেষ হয়ে গেল। এতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন তোমরা আল্লাহ পাকের উপর বর্ষা করনি, এটা হলো তার পরিণাম। অতপর ওই হজের মোবারকের কাফেলা সামনে অগ্রসর হলো। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাস্তা থেকে কিছু খেজুর তুলে নিয়ে মানুষদেরকে দিলেন, লোকেরা খেজুর খেল, দেখলো এইসব খেজুরের বিচিগুলো স্বর্ণের ছিল, লোকেরা এই বিচিগুলো বিক্রি করে খাদ্যদ্রব্য ক্রয় এবং তা থেকে কিছু সৎকা করে দিল। দেখুন না আল্লাহ পাক রব্বুল আলমিনের নেক বান্দাদের কি বদলত, যে যখন তারা খেজুরও দেয় খেজুরের বীজ কীভাবে স্বর্ণে পরিণত হয়। আরেকটা জানলাম যে কেমন পরিণাম মানুষের, মানুষ আসলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখাটা যেরকম রাখার সেরকম রাখতে পারে না, অর্থাৎ যেরকম রাখা দরকার সেরকম মনোবল পোষণ করে না। যেমন আপনি দেখলেন এমন একটা ঘটনা আপনাদেরকে শোনালাম যে আল্লাহওয়ালারা যখন নামাজে দাঁড়ায় তাদের নামাজের বরকতটা কতটুকু, যার নামাজের বরকত এতটুকু যে নামাজে দাঁড়াইলো আর পাশের থেকে কূপ থেকে উপর থেকে পানি নিচ থেকে উপরে চলে আসছে, এরা পানি পান করে নিল। এখন কলসিতে বলল, কলসিতে বলার উদ্দেশ্য হচ্ছে, কলসিতে যখন বলল এই কলসি ভরার উদ্দেশ্য হচ্ছে তাওয়াক্কুলের একটু সমস্যা, যে আমি একটু ভরে নিই, পানি কলসির ভিতরে বলিনি, পরে যদি লাগে আমার, এই কারণে এটার পুরা যে বরকত সেটা একবারে নিঃস্ব হয়ে গেল। সেজন্য বুঝতে হবে আল্লাহওয়ালারা যারা আছে তো তাদের মধ্যে থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে গ্রহণ করতে হবে। নিজের মধ্যে ওই জিনিসটা যদি আমরা কাজ করি, যদি আমি না পাই, সঞ্চয় করা, বৃদ্ধি করা, পরবর্তীদের জন্য জমা রাখা, দেখেন তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কিছু বরকতমণ্ডিত কাজ যেগুলো আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে যায় সে জিনিসের ব্যাপারে যদি আমরা যদি সঞ্চয়তে চলে যাই তাহলে কেমনে হয়? পানিটা জমা না রাখলেও হতো, যেহেতু আল্লাহর তরফ থেকে সেটা উঠু হচ্ছে তা আমার কি বিশ্বাস নাই? তো এই ধরনের বিশ্বাসের মধ্যে যদি দুর্বলতা হয় অনেক সময় আমাদের হয়ে যাওয়া কাজও কিন্তু হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, নিজেদের আস্থা দৃঢ় করতে হবে। ইনার আস্থা ভালো ছিল বিধায় ইনি অনন্য ব্যক্তিত্ব, যে আল্লাহ তালা আমাদেরকে যা দিবেন সেটার মধ্যে আমরা নিব, আল্লাহ যা আমাদেরকে তৌফিক রাখছে সেটা আমরা গ্রহণ করব। কোরআনের করিমে আল্লাহ তালা ইরশাদ ফরমায়, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ কাজুলিমাতি করবাত, আর যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। আর যে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন বর্তমান মানুষ কি আর বলবো, দেখবেন আল্লাহ ক্ষমা করুক, যে আল্লাহর উপর যেরকম ভরসা রাখার কথা ওরকম ভরসা না রেখে দুনিয়ার মানুষের সাথে ভরসা রাখে। মানে মানে অমুক যদি আমার জন্য কিছু করে তো হবে মনে হয়, অমুক চাইলে হবে, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে যেরকম রাখার দরকার ছিল সেরকম রাখে নাই। তো ফলশ্রুতিতে তার ওই অতটুকুই হবে যতটুকু সে আল্লাহর ব্যাপারে ধারণা রাখছে। যদি সে খেয়াল করতো যে আমি মানুষের প্রতি আমি খেয়াল রাখবো না, আল্লাহর প্রতি খেয়াল রাখবো, আল্লাহ আমার ব্যবস্থা করে দেবে, সত্যি আল্লাহ কোনো না কোনো মাধ্যম দিয়ে তাকে ব্যবস্থা করে দেবে। আর যদি খেয়াল রাখে না, কারো থেকে আশা করছে, তো দেখবেন তার আশাটা সারা জিন্দগি মানুষের আশার মধ্যে থাকে যাবে। তো আল্লাহওয়ালাদের তাওয়াক্কুল, এটা এত বেশি হাসান বসরি রহমতুল্লাহ অনন্য গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তাওয়াক্কুল। এখন তাওয়াক্কুলের ব্যাপারে আমি দুইটা হাদিস শরীফ আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমনভাবে ভরসা করো যেমনভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে, তবে তোমাদেরকে এমনইভাবে রিজিক দেওয়া হবে যেমনইভাবে পাখি, যে পাখি আছে না, পাখিদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে। সে সকালে ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয় আর বিকালে পেট ভর্তি করে আসে, তাদের তো ইনকাম করা লাগে না, তাদেরকে কীভাবে আল্লাহ ব্যবস্থা করে দেয়? সুবহানাল্লাহ। আর একটা হাদিস পাক যেটা মুসলিম শরীফের 1091 হাদিস মুবারকা 2840, সাহাবী রসুল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতে কিছু এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর পাখিদের অন্তরের মতো হবে। তো হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ারখান নাঈমী রাহমাতুল্লাহ আলাইহি, পাখিদের অন্তরে আল্লাহ পাকের প্রতি উচ্চ পর্যায়ে তাওয়াক্কুল থাকে, সুবহানাল্লাহ, তাদের অন্তরে ভয় অনেক বেশি, হিংসা বিদ্বেষ তাদের কাছেই নেই। যে মানুষের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যায় সে ফেরেশতার বৈশিষ্ট্য হয়ে যায়, অর্থাৎ ওই বৈশিষ্ট্যটা ফেরেশতাদের মধ্যে থাকে, এরকম বৈশিষ্ট্যওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। শুনছিলাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, বেলায়াত এটা অনেক উচ্চ স্তরের, এসবের মধ্যে সবচেয়ে উচ্চ স্তর হলো সিদ্দিকিন, যেটা সিদ্দিকিয়ত বলে না, সিদ্দিকিন, বেলায়াতের উচ্চ মর্যাদা হচ্ছে সিদ্দিকিয়ত। এর উপর তার নবী আম্বিয়া কেরাম, আম্বিয়া কেরাম তো আল্লাহর প্রদত্ত নবী, এই মর্যাদা সাধারণ কোনো মানুষ অর্জন করতে পারবে না। তো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই ও বেলায়াতের ক্ষেত্রে সিদ্দিকিয়তের মর্যাদার সমাসীন ছিলেন। বর্ণিত আছে একবার মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা তাইবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা শুনলেন, তখন বললেন, অর্থাৎ কে সে যে সিদ্দিকদের ন্যায় কথা বলছে? দেখেন মুসলমানদের পিয়ামাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহির কথা শোনার সাথে সাথে বললেন, তখন বললেন, কে সে? সে কোন ব্যক্তি যে সিদ্দিকিয়ন, যারা সিদ্দিকিন রয়েছে তাদের মতো কথা বলছে? তাহলে গুণটা কীরকম যে মুসলমানদের আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা মাথা নিলেন যে সিদ্দিকিনদের মতো কথা বলছে, ইনি কে? অনুরূপভাবে ইমাম আলী বিন হুসাইন অর্থাৎ ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ইমাম হাসান বসরি রাহমতুল্লাহ আলাইহির একটি কথা শোনা হলো, অর্থাৎ ইমাম জয়নুল আবেদিনকে ইমাম হাসান বসরি রাহমতুল্লাহ আলাইহির একটি কথা শোনানো হলো। ইমাম জয়নুল আবেদিন রাহমতুল্লাহ আলাইহি বললেন, এটা তো কোনো সিদ্দিকদের কথা। তাহলে বোঝা যায় সিদ্দিকিয়নের যে পদমর্যাদা, যে উচ্চস্তরে সমাসীন হওয়া, সেটা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহির মধ্যে এই গুণটা। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহির মুবারক বাণী যেটা উনি বলেছেন, যাকে ইমাম জয়নুল আবেদিন সিদ্দিকিনদের বাণী হিসেবে আখ্যায়িত করেছেন, সে মহান বাণীটা আমাদেরকে একবার শুনতে ইচ্ছে হয় না? আসুন আপনাদেরকে একবার শোনাই। ইমামুল ওলামা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ ইনি বলেন, আশ্চর্য এটা নয় যে দংশশীল কিভাবে দংশ হয়ে গেল, আশ্চর্য তো তার উপর যে মুক্তিপ্রাপ্তরা কিভাবে মুক্তি পেল, অর্থাৎ দংশশীল কিভাবে দংশ হয়ে গেল, আশ্চর্য তো এর উপর যে মুক্তিপ্রাপ্তরা কিভাবে মুক্তি পেল। কৃষ্ণ ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, একটু মনোযোগী দিন, কি পরিমাণ চিন্তা উদ্দীপক ওনার বাণী! হয়তো আমি বলে দিছি, আপনারা হয়তো অনেকে বুঝে নেই এর মূল রহস্যটা কি। যেসব বান্দা কিয়ামত দিন ধ্বংসে পতিত হয়েছে তাদের জন্য জাহান্নামের ফয়সালা শুনিয়ে দেওয়া হয়েছে, এদের জন্য আশ্চর্য কি? জাহান্নামে যাওয়া তো অনেক সহজ, শয়তান সব সময় মানুষকে দুঃখ দেওয়ার জন্য লেগেই আছে, নফসে আম্বারার আকাঙ্ক্ষার ফেসে যাচ্ছে, নফস অলসতা করে, নেকি থেকে দূরে রাখে, গুনাহের স্বাদ পায়, এই জন্য গুনাহে লিপ্ত হয়ে জাহান্নামে উপযুক্ত হয়ে যাওয়ার মতো কাজ অনেক সহজ, জাহান্নামে যাওয়ার মতো কাজ যদি করে, শয়তানের সাথে যুদ্ধ করে, নফসে আম্বারাকে পরাজিত করে, দুনিয়াবীর যে প্রবৃত্তি সেটাকে দমিয়ে রেখে সম্পদের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, লোভ লালসা, অর্থ মোহ ইত্যাদি অভ্যন্তরীণ যে বেদী, এগুলোর বিষাক্ত সাপগুলোর সাথে যুদ্ধ করে নেকির মধ্যে অটল রাখা তো অনেক কঠিন। ওনার বাণীটা বলতেছে আশ্চর্য এটার মধ্যে নয় যে যে ধ্বংসশীল কীভাবে ধ্বংস হয়ে গেল। আজ ধ্বংসশীল সে তো ধ্বংসওয়ালা কাজ করছে, তার জন্য জাহান্নামে যাওয়াটা সহজ, ধ্বংসশীল কীভাবে ধ্বংস হয়ে গেল, আশ্চর্য তো এটার মধ্যে যে মুক্তিপ্রাপ্তরা কীভাবে মুক্তি পেল। মোট কথা, আশ্চর্য তো এর প্রতি নয় যে ধ্বংসপতিত ব্যক্তি ধ্বংসের মধ্যে কীভাবে পতিত হলো, আশ্চর্য তার প্রতি যে মুক্তিপ্রাপ্তরা কীভাবে মুক্তি পেল। আল্লাহ পাক আমাদের নফস শয়তানকে মোকাবেলা করার শক্তি আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই যে আমল করাটা এত সহজ না, আমল করতে যাচ্ছে শয়তানে বাধা দিচ্ছে, ভালো কাজ করতে যাচ্ছে শয়তানে বাধা দিচ্ছে, ভালো কাজের মধ্যে দেখবেন মতবিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এক্সাম্পল, আমি মুক্তিপ্রাপ্ত একজন, আপনি মুক্তিপ্রাপ্ত একজন, কারণ মুক্তিপ্রাপ্তরা মুক্তি পেতে গেলে যে সংগ্রাম, যে প্রচেষ্টা, যে ধাপ, সেটা তো অনেক বেশি, সেটা তো সবার পক্ষে সম্ভব না। সব কিছু সেটিং করে সামনে অগ্রসর হওয়া, সব কিছু নফসকে দমন করে সাকসেস হওয়া, যদিও মুক্তিপ্রাপ্ত ব্যক্তি কিন্তু সেই জানে মুক্তিপ্রাপ্ত হতে তাকে কত কষ্ট, কত সাধনা করতে হয়েছে। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ জবানের উক্তি আয়েশা সিদ্দিকা তাইবা তাহেরা সিদ্দিকিনদের কথা বলেছেন, ইমাম জয়নুল আবেদিন সিদ্দিকিনদের বাণী বলেছেন, তাহলে ইনার প্রভাবটা কতটুকু। এই জন্য তিনি অনন্য ব্যক্তিত্ব। আর কিছু ইনার গুণ ছিল যেগুলোর কারণে তিনি অনন্য, সেটার মধ্যে আরেকটা হচ্ছে যে খোদাভীতি, আল্লাহ পাকের ভয়। ইনি অনেক ক্ষুধাবৃত্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন, তার উপর সব সময় বেদনা বিরাজ করত। ক্ষুধাবৃত্তির কারণে প্রায় সময় কান্নাকাটি করতেন। আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ যখন তশরিফ আনতেন তখন এমন মনে হতো যে হয়তো তিনি কোনো নিকট আত্মীয়ের কবরস্থ করে এসেছেন। আসে না একটা মানুষকে কবরস্থ করে, নিজের কাছের মানুষ কবরস্থ করে আসার পর চেহারার মধ্যে যে ভাব থাকত, ইনি এই অবস্থার মধ্যে এমন থাকতেন যেন তার উপর, তার মাথার উপর আগুন জ্বলছে। এমনভাবে বসতেন যে কোনো দিন কোনো কয়েদি আর এখনই তার চিরচ্ছেদ করে দেওয়া হবে। এই অবস্থায় সকাল করতেন যে এখনই কিয়ামতের ভয়াবহতা যেন তিনি দেখে আসছে। একবার কেউ একজন তাকে এমন জিজ্ঞাসা করলেন যে মাছ দরিয়ায় যার নৌকা ডুবে যায় সেও আমার চেয়ে ভালো অবস্থায় থাকবে। জিজ্ঞাসা করো কেন? বললেন আমি গুনাহগার বান্দা, আর যা কিছু নেকি করা সৌভাগ্য অর্জন হয় তা কবুল হয়েছে নাকি আমার মুখে ছুড়ে মারা হবে আমি তো জানি না। আহ, আমাদের অবস্থাকে আমরা তো নেকি করছি না। হাসান বসরির মতো ব্যক্তিত্ব সুবহানাল্লাহ, ইনাদের কত নমনীয়তা, কত তাদের মধ্যে একাগ্রতা, কত তাদের মধ্যে চিন্তা চেতনা আখিরাতের ব্যাপারে, আল্লাহকে ভয় করার ব্যাপারে। সেজন্য জমিনের মধ্যে তারা কিন্তু প্রতিষ্ঠিত, আল্লাহওয়ালা, নেককার, পরেজগার। আমাদের অবস্থায় আল্লাহ আমাদেরকেও নেকি করার সে তৌফিক নসিব করুন। প্রিয় স্নাইবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খেদমতে ঠান্ডা পানি দেওয়া হলো, পাত্র হতে তিনি পাত্র হাতে নিতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন এবং পাত্রটি হাত থেকে নিচে পড়ে গেল। কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলো তখন লোকেরা জিজ্ঞেস করলো, হে আবু সাঈদ, আপনার কি হয়েছিল? বললেন, আমার জাহান্নামীদের সে আর্তনাদের কথা মনে পড়ে গিয়েছিল যা তারা জান্নাতীদের নিকট করবে। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আমাদেরকে তোমাদের পানির কিছু ছিটা ফুটা দাও, আমাদেরকে তোমাদের পানি কিছু ছিটা ফুটা দাও, ওই জাহান্নামীদের আর্তনাদ যেটা তারা জান্নাতের নিকট করবে ওই কথাটা আমার মনে পড়ে গেছে। একটা মানুষ কোন পর্যায়ে কোন লেভেলের হলে তার প্রতিটি কথার মধ্যে আল্লাহ পাকের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের প্রত্যাশা, আখিরাতের ফিকির। বর্তমান সময়ে আখিরাতের ফিকির বললে মানুষ তামাশার নেওয়া শুরু করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। শেষমেশ আমি একটা ইমাম হাসান বসরি রহমতুল্লাহের উপদেশমূলক কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করছি। হযরতে আল কামা বিন মারসাত রহমতুল্লাহ আলাইহি ইনি বলেন, আমরা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির চেয়ে অধিক চিন্তিত কোনো ব্যক্তিকে দেখিনি। তিনি সব সময় চিন্তিত, উদাস থাকতেন আর বলতেন, আমরা হাসি আর আমাদের এই বিষয়ে কোনো খবরই নেই যে যদি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের আমলের ব্যাপারে এটা বলে দেয়, যাও তোমাদের কোনো আমলই কবুল করিনি, তখন আমাদের অবস্থা কী হবে? আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চিন্তাভাবনা করার তৌফিক দিক, যাতে আমরা তওবা করি, গুনাহ থেকে বাঁচতে পারি, নেকি করার তৌফিক হয় এবং আল্লাহর দরবারে আমরা তৌফিক চেয়ে নিতে হবে। কারণ দুনিয়া সীমিত, অল্প সময়, আখিরাতের সময়টা অনেক বেশি। জানি না তো কী হবে, আমার জানা নাই, আপনারও জানা নাই, হবেটা কি, ঘটবেটা কি, প্রস্তুতি এখন থেকে নিতে হবে। সময় ব্যয় করা যাবে না, বসে আছি তো সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাকের জিকির করি, সুন্নতের আমল করি। আল্লাহ পাক দয়া করুন, আল্লাহ পাক মেহরবানি করুন, আল্লাহ পাক রহম করবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের নেক বান্দা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওয়াসিলায় নেক হওয়ার সে তৌফিক দান করুক। আল্লাহ ওয়ালা আখিরাতের ফিকির, চিন্তা ভাবনা, ইবাদতের নূর সৃষ্টি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন আমিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।